ओमज्ञानातिमि रन्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं तापीतं जनभूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथ इतं तं सजीवं साद्वैतं सावधृतं परियनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखानिकांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दिशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुवैभवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदानाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते भूपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौरांगे राधे वृन्दवनेश्वरि विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपतका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगर ग्राम तारिणे हरे कृष्ण आज के हम आलोचना करब श्रीमद् भागवतम प्रथम स्कंद अष्टम अध्याय कुंती स्तुति कुंती देवी দুটি শ্লোক আমরা আলোচনা করেছি আর আগের এপিসোডে এবং আজকে আমার তৃতীয় শ্লোক যেটা 20 নম্বর শ্লোক আলোচনা করব সেখানে বলছেন তথা পরমহংসানাম মুনিনাম অমলাত্মনম ভক্তিযোগ বিধানার্থম কথম পশ্যে মহি স্ত্রিয়ম খুব সুন্দর শ্লোক এর আগে আমি আলোচনা করেছি কি করে ভগবান আদি পুরুষ এবং কি করে ভগবানকে জানা সহজ সম্ভব নয় এবং তারপরে শ্লোকে আমরা দেখেছি কি করে ভগবান নট নাট্যম যেরকম পুতুল নাচ হয় সে পুতুল নাচে যখন পুতুল যে নাচে তার উপরে সুতো টানার লোক থাকে যে সুতোটাকে যেভাবে নাচায় সেভাবে পুতুলটা এখানে নাচে ঠিক যেমন ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করার সময় ভগবান কি করেছেন তিনটা গুণের দ্বারা এই বিশ্বকে পরিচালনা করেছেন তিনটা গুণের মধ্যে সত্ব রজ তম এই ত্রিগুণাত্মক মায়ার দ্বারা এই জগৎটা পরিচালিত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে অনিচ্ছা মপি বা স্নেহ বলদেব নিয়োজিত হে কৃষ্ণ হে বা স্নেহ আমার ইচ্ছা না থাকলেও আমি জবরদস্ত পাপম চরতি পুরুষ একজন ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে যায় কি করে নিমজ্জিত হয় তার ইচ্ছা নেই কিন্তু সেখানে পাপ করছে তার উত্তরে ভগবান বলছেন যে कामयस क्रोधयस रजोगुण समुद्भव महासेन महापापना विद्येह यह वैरिणम। हे अर्जुन, काम एवं क्रोध द्वारा, क्रोध जखन कारो मने कामनार उद्योग है, जखन केउ किछु बासना करे किछु पावार जन्य, जखन से प्राप्त ना हय, से जिनिस जखन पाए ना, तखन तार मध्ये क्रोध हय। যেটা আমরা আগে শুনেছি, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধাভিজায়তে। কোন রকম কোন বিষয়ের প্রতি আসক্তি হয় মানুষ, যখন আসক্ত হয় ধ্যায়ত বিষয়ান পুংস, তখন তার প্রাপ্তি করে করার জন্য চেষ্টা করে, যে জিনিসের প্রতি আসক্ত হয় যখন পেতে চেষ্টা করে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম, যখন সে চেষ্টা করে পাওয়ার জন্য কামাত ক্রোধ বিজায়তে, যখন কামনা বাসনা চরিতার্থ না হয়, সে পায় না, তখন স্বতঃপ্রবৃত্ত হবে তার ভিতরে ক্রোধ হয়, ক্রোধ জন্মায়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধাৎ ভবতি সম্মোহ, তখন মোহ হয়। যখন ক্রোধ হয় সে হিতা হিতে জ্ঞান ভুলে যায়, সে বুঝতে পারে না তার বাবার সাথে ঝগড়া করছে, মার সাথে ঝগড়া করছে, বন্ধুর সাথে ঝগড়া করছে, বা কি পাবার জন্য ঝগড়া করছে, সমস্ত কিছু হারিয়ে ফেলে, তার ক্রোধবশত অনেক ভুল সে করে বসে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, যখন এইবার ক্রোধটা যখন সম্মোহতে পরিণত হয়, তখন সবকিছু সে ভুলে যায়, স্মৃতিভ্রংশ হয়ে যায়, এবং স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ প্রণশ, যখন স্মৃতিভ্রংশ হয়ে যায় তখন তার বুদ্ধিও নাশ হয়ে যায়, এবং বুদ্ধি নাশ হয় সবকিছু সর্বনাশ হয়ে যায়। এবং আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে এই কাম হয়েছে ক্রোধ হয়েছে রজগুণের সমুদ্ভব, এই কাম ক্রোধ ক্রোধ থেকে সর্বনাশ সর্বনাশ পর্যন্ত যাচ্ছে। তাই এই কাম ক্রোধ কিভাবে জাত হয় না, রজগুণের সমুদ্ভব, রজগুণের দ্বারা, রজগুণ থেকে উৎপত্তি হয়। কার উৎপত্তি হয়? এই কাম এবং ক্রোধের উৎপত্তি হয়। সেরকমই এই জগতে যাই কিছু পরিচালিত ভগবান করেন, সবকিছু তিনটা গুণ দ্বারা পরিচালিত করেন। রজগুণ দ্বারা কাম ক্রোধ হয়, সত্ত্বগুণ দ্বারা অন্য কিছু উৎপন্ন হয়, এবং তমগুণ দ্বারা অন্য কিছু উৎপন্ন হয়। কিন্তু এই গুণরাই কি করে, তারা আমাদের বেঁধে রেখেছে, যে গুণ মানে রসি দৌড়ি, এই রসের দ্বারা সাধারণভাবে যেরকম আমরা লোককে বেঁধে রাখি, ঠিক তেমনি ভগবান এই তিনটি গুণের প্রভাবে, তিনটি গুণের দ্বারা আমাদেরকে জগতে বেঁধে রেখেছে। এবং বেঁধে রাখার দ্বারা কি হচ্ছে, এই জগতে আমরা পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী যশে শয়নম, বারবার জগতে আমরা মৃত্যুর পতিত হচ্ছি, কর্মফল ভোগ করছি, আবার কর্মবন্ধন যুক্ত হচ্ছি, আবার নতুন কর্মফল ভোগ করছি, আবার নতুন কর্মফল সৃষ্টি করছি, ব্যাস এই প্রসেস চলছে। সেই জন্য ভগবান কি করে, ভগবান আমার কর্মফল কিছু চিন্তা করেন না, ভগবান কি করেন শুধু তিনটা গুণকে পাঠিয়ে দিন, তিনটা রসি পাঠিয়ে দিয়েছেন যেটা আমি বেঁধে রেখেছি। তাই আমরা যদি মনে করি আমি এই কাজ করছি, সেই ভালো করলাম, সেই খারাপ করলাম, না, কোনো ভালো আর খারাপ কর্ম করার আমার কোনো অধিকার নাই, অধিকার কার আছে না, ভগবান আমাকে যেভাবে করাবেন সেভাবে আমরা নাচব, ভগবান যেভাবে নাচাবে সেভাবে আমরা, আমাদের তার থেকে বেশি কিছু চিন্তা করার অধিকার নেই। এটা এর আগের শ্লোকে আমি দেখেছিলাম, আজকে কি দেখছি না, তথা পরমহংসানাম মনিনাম অমরাত্মনম। হে কৃষ্ণ, তুমি এই জগতে আস, কেন আস না, এই জগতে শুদ্ধ ভক্তিকে বা ভক্তিপুত সেবাকে হৃদয় স্থাপন করার জন্য, কার হৃদয় স্থাপন করার জন্য আস না, তথা পরমহংসানাম মনিনাম অমরাত্মনম। পরমহংস আর মুনিদের কথা এখানে বলা হচ্ছে না, কুন্তি বলছেন যারা পরমহংস, পরমহংসকে আরেকটু ভালো করে বুঝতে গেলাম বুঝতে পারবো, যারা রাজহংস, আমরা বলি রাজহংস মানে কি, যেন একটা দুধ আর জল মিশ্রিত আছে, যখন দুধ আর জল মিশ্রিত আছে তখন রাজহংসকে যখন আমরা এই জল মিশা দুধটা পান করতে দেই, তখন রাজহংস কি করে না, দুধটাকে খেয়ে নেয় এবং জলটাকে ছেড়ে দেয়, দুধটাকে রাজহংস কি করে খেয়ে নেয় আর জলটাকে ছেড়ে দেয়, আর কি হয় তারপরে রাজহাঁস বুঝতে পারে কোনটা উপযোগী বস্তু, কোনটা অনুপযোগী বস্তু, কোনটা তার কাজে লাগবে, কোনটা তার কাজে লাগবে না, কোনটা ইম্পর্ট্যান্ট, কোনটা নট ইম্পর্ট্যান্ট। ঠিক সেরকমই মুনি নাম, মুনি নাম মুনি কারা, না যারা গবেষণালব্ধ জ্ঞান দ্বারা, ভিন্ন ভিন্ন রিসার্চ করার দ্বারা যারা বুঝতে পেরেছে যে জগতে পরমেশ্বর ভগবান হচ্ছেন হর্তা কর্তা নিয়ম বিধাতা। পরমেশ্বর ভগবান যে পরমেশ্বর, তিনি যে আদি, তিনি যে অন্ত, সেই জিনিসটা যারা বুঝতে পেরেছেন তারা হচ্ছেন মুনি। এবং তারপরে শব্দ কি ব্যবহার করা হয়েছে, অমলাত্মনম। অমলাত্ম মানে হচ্ছে যারা চুজ করতে পারে জড় এবং দুধের মধ্যে ডিফারেন্স, যার জড় এবং চিন্ময় বস্তুর মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে, এবং যারা বুঝতে পারে জড় বস্তু কি এবং চিন্ময় বস্তু কি, এবং সেই মতেই নিজেকে পরিচালিত করতে পারে, তারা হচ্ছেন অমর আত্মা। অমর মানে যেটা মর শূন্য নির্মল, আর সেই আত্মারা যারা পরমহংস বা মুনি হয়েছেন, এই পরমহংস মুনিরাই একমাত্র বুঝতে পারে যে এই জগতে কোন জিনিসটা তাদের প্রয়োজনীয়তা আছে, কোন জিনিসটা প্রয়োজনীয়তা নেই, কোন জিনিসটা কাজের জিনিস, কোনটা অকাজের জিনিস। তাই তারা অকাজের জিনিসকে গুরুত্ব না দিয়ে কাজের জিনিস প্রতি ধ্যান দেয়। তাই এখানে বলছেন মুনিনাম অমরাত্মনম ভক্তি যোগ বিধানার্থম। তাদেরকে হে প্রভু, আপনি তাদেরকে পাথেয় করে বা তাদের হৃদয়ে এই ভক্তিযোগটা প্রদান করেন, যাতে করে তারা এই ভক্তিযোগটা প্রচার প্রসার করতে পারে বা আপনাকে বুঝতে পারে। এখানে আরেকটা আমরা ভালো করে বুঝতে চেষ্টা করব, কেন তা পরলাইন মুকুন্দে বলছেন কথম পশ্চম পশ্চে মহি স্ত্রী। হে প্রভু, হে কৃষ্ণ, আমি না পরমহংস, না আমি মুনি, না আমার আত্মা, আমি কিছুই নয়। আমি পরমহংস নয়, মুনিও নয়, আমার আত্মা নয়, আমি হচ্ছে স্ত্রী। কথম পশ্চি স্ত্রী বলা হচ্ছে স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু না। এই ভগবত ভক্তি কথা আলোচনা করতে গেলে ভগবান গীতায় বলছেন চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগসহ। এই জগতে চারটা বর্ণ আমি সৃষ্টি করছি, এবং চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগসহ, গুণ এবং কর্ম অনুসারে চারটা বর্ণ কি, ব্রাহ্মণ, যারা যজন যাজন করবে, পঠন পাঠন করবে, তারা ব্রাহ্মণ, এবং তারা তার ব্রাহ্মণ্য কর্ম দ্বারা এই জগতের কল্যাণ করবে, এবং তাদের নির্দেশে এই জগৎ পরিচালিত হবে। এবং পরবর্তী স্টেজ কি হচ্ছে, যারা ক্ষত্রিয়, ক্ষত্রিয় যারা, তারা শৌর্য বীর্য থাকবে, তারা এই প্রজাদেরকে কোন রকম ভাবে বাহ্য আঘাত থেকে রক্ষা করবে। বাইরে কোন লোক আঘাত করলে সে আঘাত থেকে তার রক্ষা করবে, কেন রক্ষা করবে, কেননা তার যেন পূর্ণরূপে ধর্মযাজন করতে পারেন, এবং তার ধর্মযাজন কোন বাধা না হয় সেটা এনসিওর করবে, নিশ্চিত করবে, এটা হয় তাদের কর্তব্য। এবং যারা ক্ষত্রিয় গেল, তারপরে আসলো বৈশ্য, বৈশ্য কোথা থেকে আসলো, বৈশ্য কি কর্তব্য, বৈশ্যের কর্তব্য হচ্ছে কৃষি গোরক্ষা বাণিজ্য। বৈশ্য কি করবে, না কৃষি করবে, এই সমাজকে প্রতিপালন করার জন্য তারা সমাজ কি করবে, চাষবাস করবে, খাবার যোগাবে, গোরক্ষা, গাভীদেরকে পরিচর্যা করবে, এবং গাভী এবং কৃষি দুটো পরিপূরক বস্তু, যেখানে গাভীর দ্বারা কৃষি উপকৃত হবে, কৃষির দ্বারা গাভী উপকৃত হবে। গাভীর দ্বারা কৃষি কি করে উপকৃত হবে, সেখানে গোবর আছে, গোমূত্র আছে, এবং এমনকি গাভীর চলাফেরার দ্বারা সে জায়গা অনেকটা উর্বর হয়। আর কি হয়, না কৃষি করার দ্বারা কি হয়, কৃষি করার দ্বারা খড় হয়, তোষ হয়, যেটা গাভীর জন্য খাবার হয়। তারপর গাভী মানে গোরক্ষা আর কৃষি, এই দুটো খুব অঙ্গাঙ্গ ভাবে জড়িত। যদি কৃষি ডুবে যায় গোরক্ষা ডুবে যাবে, গোরক্ষা ডুবে গেলে কৃষিও ডুবে যাবে, সেই জন্য এই দুটো হচ্ছে বৈশ্যের কাজ। তার সাথে কি আছে, কৃষি গোরক্ষা বাণিজ্য, বাণিজ্য মানে বৈশ্যরা ব্যবসা করবে, কি ব্যবসা করবে, এখানে নট বল্ট ব্যবসার কথা বলা হয়নি, লিপস্টিক ব্যবসার কথা বলা হয়নি, কোল্ড ড্রিঙ্কস ব্যবসার কথা বলা হয়নি, বরং এখানে বলা হচ্ছে কি এই কৃষিজাত দ্রব্য এবং গোরক্ষাজাত দ্রব্যকে তারা বিক্রি করবে, ক্রয় করবে, কেননা এটা হচ্ছে মানুষের নিহাতি প্রয়োজনীয় বস্তু। আজকে যখন এই করোনা প্যান্ডামিক হয়েছে, এই দুর্বিপাক সময়ে আমরা অবশ্যই কেউ নট বল্ট খেয়ে বেঁচে আছি না, বা আমরা গিয়ে লিপস্টিক খেয়ে বাঁচি না, আমাদেরকে অন্ন খেতে হবে, শাকসবজি খেতে হবে, রুটি খেতে হবে, যেটা কৃষি থেকেই আসে। সেই জন্য বৈদিক সমাজে বৈদিক সভ্যতার হিসাব অনুসারে, বৈদিক সিদ্ধান্ত অনুসারে আমাদের কৃষিটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বস্তু বলে বা গুরুত্বপূর্ণ বিষয় রূপে আমরা জানি, এবং এই কৃষি থেকেই, কৃষি গোরক্ষা বাণিজ্য এই তিনটার দ্বারাই আমাদের সমাজ খুব সুষ্ঠুভাবে প্রতিপালিত হতে পারে। বাণিজ্য মানে কৃষি এবং গোরক্ষা প্রোডাক্ট বা যেটা উৎপাদিত হয় সে উৎপাদিত বস্তুকে দিয়ে যে ব্যবসা করা হয় তাকে বলা হয় বাণিজ্য। কিন্তু এখন কি হয়েছে, এখন ই মার্কেটিং, সি মার্কেটিং, ডি মার্কেটিং, কত কিছু, এখন সারা দুনিয়ার সবচেয়ে ধনী লোক কারা, যারা কম্পিউটার বেচছে, বা যারা সফটওয়্যার বেচছে, বা যারা মানে মোবাইল কোম্পানি খুলে বসে আছে, তারা হচ্ছে বিশ্ব ধনী লোক। কিন্তু তারা যদি ওদের কাছে চাল না পৌঁছায়, ধান না পৌঁছায়, বা খাদ্য সামগ্রী না পৌঁছায়, সব কিছু শেষ হয়ে যাবে। যেহেতু সমাজ একটা বিপদগামী সমাজে পরিণত হয়েছে, এই সমাজ ব্যবস্থা বৈদিক সমাজ চ্যুত হয়েছে, এবং কাল্পনিক একটা মানে সিউডো ইকোনমিক দাঁড় করিয়ে দিয়েছে ওরা, বা একটা খুব কাল্পনিক মানে একটা অসঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা এই পৃথিবীর সৃষ্টি করেছে, তারপরে আজকে এই অবস্থা হয়েছে। বৈদিক সিস্টেম কি ছিল না, বার্টার সিস্টেম ছিল, আদান প্রদান, আমি দুধ দিলাম, আমি চাল নিলাম, আমি চাল দিলাম বা ধান দিলাম, আমি কাপড় পরলাম, খরিদ করলাম, তার মানে একটা এই সিস্টেম কি ছিল না, আমার নিত্য ব্যবহৃত জিনিস, যেটা আমাদের প্রয়োজনীয় জিনিস, সেই প্রয়োজন জিনিসটা উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখন সমাজ ব্যবস্থা কি হয়েছে, যে আসল যেটা প্রয়োজনে আমাদের আছে সেই সম্বন্ধে কোনো ব্যবস্থাই নেই। এখন খুব শিক্ষিত করা, সায়েন্টিস্ট করা, যারা খুব কম্পিউটার সায়েন্টিস্ট, এই সায়েন্টিস্ট, কেউ কিন্তু বলে না যে একজন কৃষক এই সমাজের মেরুদণ্ড। কেন বলে না, কৃষকদেরকে কেউ মানুষ বলে মনে করে না। এখন সমাজে সবচেয়ে অফ জব, থার্ড ক্লাস জব হচ্ছে কৃষক। তারপরে আমরা দেখতে পারি যারা ব্রাহ্মণ, আগের দিনে কি হতো, ব্রাহ্মণরা পঠন পাঠন করাতো, যজন যাজন করাতো, এখন সে ব্রাহ্মণরা যে পঠন পাঠন যজন যাজন করবে, তার হয়তো না খেয়ে মরতে হবে। আমাদেরকে অনেক মঠ মন্দিরে যারা ব্রাহ্মণ পূজা করছে, খুব দারিদ্র অবস্থা, তারা নিজে বাচ্চাকে পড়াইতে পারে না, এবং ক্ষেত্রীয়তে সমাজ এখন খুঁজে পাওয়া যায় না। যেহেতু ব্রাহ্মণদের এই অবস্থা হয়, অটোমেটিক্যালি কোয়ালিটি অফ ব্রাহ্মণ কমে যাচ্ছে সমাজে। ব্রাহ্মণ যে চর্চা করা উচিত ছিল সে করতে পারছে না। কেন করতে পারছে না, সে বুঝতে পারছে আমি ব্রহ্মকর্ম পালন করে আমার পরিবার চলতে পারবে না, সমাজে আমি প্রতিষ্ঠা করতে পারবো না, সেজন্য বাধ্য হয়ে তাই অল্টারনেশন জিনিস খুঁজতে হচ্ছে। ক্ষেত্রীয় তাই, যেহেতু ক্ষেত্রীয় গুণাবলী গুলো আস্তে আস্তে আমার হারাচ্ছি, তাই ক্ষেত্রীয় তারা এখন অল্টারনেট খুঁজছে। এবং বৈশ্যরা কি করছে, যেহেতু অর্থ উপার্জন বা যে কোনো উপায়ে আমি অর্থ দ্বারা মানে আমি ধনীকে প্রমাণিত করতে গেলে ভালো গাড়ি লাগবে, ভালো বাড়ি লাগবে, ভালো স্ত্রী লাগবে, ভালো লাগবে, শেয়ার মার্কেট লাগবে ভালো, তার দ্বারা সে কি হচ্ছে, আস্তে 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 সমাজ ব্যবস্থার একটা অবনতি ঘটেছে, এবং সবাই শূদ্রতে পরিণত হয়েছে। এই জন্য বলা হচ্ছে কল শূদ্র সম্ভব হ, এই কলিযুগে সবাই চাকরি করবে, চাকরি করবে শূদ্র মানে কি, যারা এই তিনটে শ্রেণীর সেবা করে, যারা ব্রাহ্মণ হইতে পারে না, ক্ষেত্রীয় হইতে পারে না, বৈশ্য হইতে পারে না, তারা শূদ্ররূপে পরিগণিত হয়, এবং সেই শূদ্ররা এখন কি সমাজে শূদ্ররাই বলবত্তর হয়েছে, কেননা আমাদের ব্রাহ্মণ ক্ষেত্রে বৈশ্য হারিয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে, যাদের ব্রাহ্মণের গুণ নাই, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, তারা নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছে। যেমন একজন জজের ছেলে, সে ল পড়েনি, হয়তো কলেজে যায়নি, সে মনে করছে আমি জজ। একজন ডাক্তারের ছেলে, সে ডাক্তারি পড়েনি, সে ডাক্তার হবে। ঠিক সেরকমই এখন কি সমাজে, যারা ব্রাহ্মণের ছেলে, তারা যদিও ব্রাহ্মণ গুণাবলী হারিয়ে ফেলেছে, তিনি যে ব্রাহ্মণ বলে দাবি করার চেষ্টা করছে, এটা সমাজের বিড়ম্বনা। তাই এখানে ভগবান বলছেন গুণ কর্ম বিভাগ আছে, তার গুণ কি আছে, কর্ম কি করছে, তার গুণ অনুসারে সে কর্ম করছে কি করছে না সেটা হচ্ছে বিচার্য। তার দ্বারা কি হয় নির্ধারিত হবে সে ব্রাহ্মণ হবে না ক্ষত্রিয় হবে না বৈশ্য হবে না শূদ্ররূপে পরিণত হবে। যেহেতু কলিযুগে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিনটাই এটা ডামাডোল চলছে, তাই বেশিরভাগ লোক শূদ্র হওয়ার জন্য নিজেকে খুব ভালো করছে, আমি ভালো চাকরি পেয়ে গেছি, খুব ভালো চাকরি পেয়েছি, চাকরি মানে কি শূদ্র, শূদ্র কর্ম, কিন্তু কিছু করার নেই, সমাজ সেরকম হয়েছে এবং এই সমাজ টিকে থাকতে গেলে তাই করতে হচ্ছে। তাই এখানে কুন্তিদেব বলছেন আমি তো পরমহংস হতে পারলাম না, তাদের মধ্যে গুণ আমার মধ্যে নেই, আর মুনির মতো গুণও নেই আমার কাছে, এবং অমরমাত্মাও হইতে পারেনি, আমি কোনটা ভালো কোনটা মন্দ এইটা বিচার করতে পারি না, আমি একটা স্ত্রী লোক, তারপর আমার দিয়ে এই ভক্তি করা সম্ভব নয়, তারপরেও আমি স্তুতি করছি। কিন্তু এখানে আমার বিচার্য, যেমন দশম স্কন্ধে শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা হয়েছে, যখন কৃষ্ণ গোচারণে গিয়েছেন তখন তিনি দেখছেন কুকিদা পেয়েছে, সে দূরে দেখছে ব্রাহ্মণরা যজ্ঞ করছে, তখন তিনি ওর বন্ধুদের পাঠিয়েছেন তোমার যাও, সে ব্রাহ্মণদের বললো যে কৃষ্ণ বলরাম ক্ষিধা আচ্ছন্ন আছে কিছু খাবার দাও। তখন যখন গোপু বালকরা গিয়েছে সেখানে তার ব্রাহ্মণ বলছে না 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 এখন সময় নেই, সময় আমরা এখন যজ্ঞ করছি, যজ্ঞ করছি, তারা কোনো কর্ণপাতই করতে চায়নি, তারা মনের দুঃখে ফিরিয়ে এসে কৃষ্ণ দুঃখ করে বলছে তুমি পাঠালে কিন্তু ওরা তো কিছু দিলো না। কৃষ্ণ বলে আরে তোমরা ভিক্ষা যায় দেখেছো কেউ দিতে পারে কেউ না দিতে পারে, সেটা কোনো আশ্চর্য হবার নেই, ঠিক আছে তোমরা ওদের পত্নীদের কাছে গিয়েছিলে, তারপর না তো তাদের কাছে যায়নি, যাও এখন যাও। তখন তারা কি করছে সে ব্রাহ্মণ পত্নীদের কাছে গিয়েছে, যখন পত্নীদের কাছে গিয়েছে তখন ব্রাহ্মণ পত্নী কি বলছে সুন্দর যাই কিছু তারা নৈবেদ্য বানাচ্ছিল যজ্ঞের জন্য, যজ্ঞের জন্য প্রস্তুত করেছিল সে নৈবেদ্য সবকিছু যত রান্না টান্না করেছে যা কিছু করে সব ধরে সেই ব্রাহ্মণ পত্নীরা দৌড়ে দৌড়ে চলে আসছে কৃষ্ণের কাছে, আরে কৃষ্ণ স্বয়ং ভুক্ত অভুক্ত আছেন আর আমার এখানে যজ্ঞ করছি বসে। দেখুন দুটো জিনিস, ব্রাহ্মণরা খুব উন্নত মানের ব্রাহ্মণ, তারা যজ্ঞ কর্ম এক্সপার্ট, তারপরেও তারা ভগবানের সেবাটাকে প্রাধান্য দিতে পারেন। ভগবান বলছেন ভক্তারাং জগৎপ্রসাদ সর্বলোক মহেশ্বরম, সমস্ত যজ্ঞের ভক্তা আছেন ভগবান, সমস্ত যজ্ঞের ভক্তা ভগবান হওয়া সত্ত্বেও তারা এটা না বুঝে তারা যজ্ঞটা প্রাধান্য দিয়েছে, ভগবান প্রাধান্য না দিই। আর আমরা অপরদিকে দেখতে পাচ্ছি কি করে ব্রাহ্মণ পত্নীরা ছুটে এসে সব যাই যজ্ঞের জন্য সব নিয়ে পালিয়ে গেছে, পরে যখন ব্রাহ্মণরা বুঝতে পেরেছে ওদের পত্নীরা সব কিছু নিয়ে পালিয়ে গেছে তারা খুব লজ্জিত হয়েছে, তারা মনে করছে আমার ব্রাহ্মণ হয়ে অত কিছু জ্ঞান থাকা সত্ত্বেও আমার অতটুকু বুঝতে পারলাম না না যে যজ্ঞের কর্তাকে যজ্ঞের ভক্তাকে, যজ্ঞের ভক্তা তো ভগবান কৃষ্ণ, যদি আমার কৃষ্ণ দিতে পারেন কত আনন্দ পেতাম, কিন্তু আমরা অত হতভাগা অত বেকুব অত অল্প বুদ্ধি সম্পন্ন এই জ্ঞানটা আমাদের ভিতরে নেই, বরং আমাদের পত্নীরা তার থেকে অনেক শ্রেষ্ঠ। সেখানে তারা নিজেকে লজ্জিত বা তিরস্কৃত মনে করেছে। আমরা অন্যদিকে দেখতে পারি উদ্ধব যখন এসেছেন বৃন্দাবনে কৃষ্ণ পাঠিয়েছেন উদ্ধব তুমি যাও একটু বুঝাও ওদেরকে, কাদেরকে আই ব্রজবাসীদের, তখন ব্রজবাসীরা তাদের বুঝাইতে এসেছেন উদ্ধব, উদ্ধব ভাবছেন আমি স্বয়ং মানে বৃহস্পতি শিষ্য, আর তিনি বুঝাচ্ছেন কি বুঝাচ্ছেন তিনি বলেন দেখো ঈশ্বর সর্বভূতানাম, ভগবান সব জায়গায় বিদ্যমান, কৃষ্ণ স্বয়ং ঈশ্বর ভগবান, তোমার হৃদয়ে আছেন আমার হৃদয়ে আছেন গাছে আছেন পাথরে আছেন সব জায়গায় আছেন, অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম প্রতিটা অনুপরমাণুর ভিতরে ভগবান বিরাজমান করছেন, আর তোমরা কি পাগলের মধ্যে ভাবছে কৃষ্ণ চলে গেছেন চলে গেছেন চলে গেছেন, কিসের বিরহ? এই কথা তিনি বুঝাচ্ছেন কাদেরকে? গোপীদেরকে। আর যখন তিনি গোপীদের সঙ্গ লাভ করেছেন, গোপীদের ভাব যখন অনুভব করছেন, তাদের সঙ্গ লাভ করার পরে সে কৃষ্ণ গোপীদের শিক্ষা লাভ করেছেন কিভাবে ভগবানের পূজা করতে হয়, কিভাবে ভগবানের বিরহ থাকতে হয়, এবং তখন তিনি ওনার সমস্ত জ্ঞান বৈরাগ্য সেইখানে পরিত্যাগ করে সে গোপীদের চরণাসক্ত হয়েছিল। এখানে বোঝা যায় যদিও গোপীরা স্ত্রীজনী লাভ করেছিল, এই ব্রাহ্মণ পত্নীরা স্ত্রীজনী লাভ করেছিল, তবুও তারা হচ্ছেন শ্রেষ্ঠ হয়েছেন, কিভাবে শ্রেষ্ঠ হয়েছেন, ভগবান বলছেন স্ত্রী অশূদ্র তথা বৈশ্য তে অপি জানতি পরাম গতি। যদি কেউ ব্যক্তি ভগবানের ভক্তিতে যুক্ত হন, ভগবান নাম কীর্তন করেন, ভগবানের সেবা করেন, ভগবানের সেবা নিজেকে বিসর্জন দেন, সে স্ত্রী হোক শূদ্র হোক কোন ব্যাপার নেই, অটোমেটিক্যালি ভগবানের দিব্য কৃপা লাভ করবেন এবং ভগবানকে বুঝতে পারবেন। সেই জন্য ভগবানকে বুঝতে গেলে তাকে যে ব্রাহ্মণ হইতে হবে এরকম ব্যাপার না। এখানে যে কুন্তিদেব বলছেন যে আমি ব্রাহ্মণ নয়, পরমহংস নয়, মুনি নয়, বা আমার কোনো জ্ঞান নেই, অমরাত্মা নয়, আর কোনো অমরাত্মা লাগে না। ভগবান কি বলছেন যে অমরাত্মার প্রয়োজনটা নেই, প্রয়োজনটা কি আছে যে ভগবান প্রতি দৃঢ় নিষ্ঠা, ভগবান প্রতি আসক্তি এ ভগবান প্রতি সেবা। সেখানে ছোট্ট গল্প বলে আমরা শেষ করব। একবার ভক্তি সরস্বতী ঠাকুর একটা মঠে বসে আছেন, তখন একজন খুব পণ্ডিত ব্যক্তি সেখানে আসেন। সে পণ্ডিত ব্যক্তি তাই বলছেন, ঠাকুর আমার অনেক প্রশ্ন আছে, মানে খুব একদম তত্ত্বগত প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করেছেন, একটা দুটো তিনটে জিজ্ঞাসা করে যাচ্ছে। তখন ভক্তি ঠাকুর বলছেন, খুব ভালো খুব ভালো, আপনারা কাজ করুন, এই ভিতরে আমার একটি ছেলে আছে, আমার শিষ্য বাসন মাজছে, বাসন মাজে ওকে জিজ্ঞেস করুন, ওই আপনার উত্তর দেবে, আমি একটু ব্যস্ত আছি। তখন সে ব্যক্তি কি করলেন, সেখান থেকে গেলেন, যে বাসন মাজ তাকে জিজ্ঞেস করলেন, আমাকে গুরুদেব বলেছেন আপনার কথা, আপনি আমার প্রশ্ন উত্তর দেবেন। তখন সে বলছে, হ্যাঁ কেন দেবো না, এটা দাঁড়া আমি সেবাটা শেষ করি। তখন তিনি বাসন মেজেই যাচ্ছেন, মেজেই যাচ্ছেন, অনেক দেরি হচ্ছে। তখন এই ব্যক্তি কি করেছেন, তখন উনি বলছে, আমি এটা সহায়তা করতে পারি, ওয়েলকাম, নো প্রবলেম। তাই তিনি সহায়তা করতে গিয়েছেন, সহায়তা করে বাসন মাজছে মাজছে, অনেকক্ষণ বাসন মাজার পরে যখন বাসন মাজ শেষ হয়ে গেছে, তখন সেই ভক্ত জিজ্ঞাসা করছেন যে আচ্ছা প্রশ্ন এবার বলুন, কি কি প্রশ্ন আপনার আছে। তখন এই ব্যক্তি বলছেন, না 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 না, সব প্রশ্ন উত্তর আমি পেয়ে গেছি, আর লাগে না। মানে সেবার মাধ্যমেই তিনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। সেরকম সে প্রভুপা যখন ইস্কন শুরু করেন, তিনি মানে ভক্ত যখন একটু জয়েন করে, জয়েন করার সাথে সাথে তিনি প্রচার পাঠিয়ে দেন, যা কৃষ্ণ করতে যাও, এটা করো সেটা করো। তিনি জানেন ভগবান যদি কেউ সেবা করে তবে কি হবে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। ভগবান ভগবত জ্ঞান, ভগবত জ্ঞান ভগবানের জ্ঞান, দিব্য জ্ঞান তার হৃদয়ে প্রকাশ করবে। আর যদি সেবা কেউ না করে, তখন সে যত বই পড়ুক, যত কিছু করুক, তার ভিতরে এই নম্রতা আসবে না, সে ভগবত জ্ঞান লাভও করতে পারে না, সম্ভব নয়। সেই জন্য এই ভগবত জ্ঞান বা দিব্য জ্ঞান যদি কেউ লাভ করতে চায়, তা কি করতে হবে, না তার প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে কি করবে, না ভগবানের সেবা করবে। ভগবানের সেবা করার দ্বারা যত ভগবান সেবা করবে, যত সে ভগবানের কাছে নম্র হবে, যত সে পতিত বলে নিজেকে মনে করবে, তত সে কি করবে, আস্তে আস্তে ভগবানকে উপলব্ধি করতে পারবে, এবং সেটা হচ্ছে তার চরম প্রাপ্তি। তাই কুন্তী দেবী যদিও তিনি ছিলেন স্ত্রী, কিন্তু যেহেতু তিনি ভগবানকে জানতে চেষ্টা করেছেন, ভগবান সেবা করেছেন, সেই মনোবৃত্তি নিয়ে করেছেন, তাই তিনি এখানে কি হচ্ছে, ভগবানকে স্ত্রী হলেও তিনি ভগবানকে বুঝতে পেরেছেন, যেটা কি অনেক সময় অনেক মুনি ঋষিরা জ্ঞানীরা বুঝতে পারে না। যারা কুরুক্ষেত্র যুদ্ধে ছিল, অনেক 18 অক্ষরণী সেনারা ছিল, সবাই কি ভগবান ভগবানকে জানতে পেরেছে, না বেশিরভাগ জানতে পারেনি, বরং যারা জানতে পেরেছে খুব কম লোক, হাতে গোনা লোক ছিল যারা ভগবানকে জানতে পেরেছে। যখন ভগবান শান্তিদূতরূপে গিয়েছেন, বিশ্বরূপ প্রদর্শন করছেন, সেখানে বসে আছে শকুনি, বসে আছে দুর্যোধন, বসে আছে কর্ণ, বসে কেউ বুঝতে পারছে না তিনি ভগবান বলে, তারা অনেক ম্যাজিশিয়ান, ও জাদু দেখাচ্ছে আমাকে, আর কত কিছু আমরা জানি। তো সেখানে আবার ভীষ্ম দর্শন করতে পারছেন, বিদুর দর্শন করতে পারছেন, কৃপাচার্য ভগবান দর্শন করতে পারছেন। সেই জন্য ভগবানকে জানতে গেলে, শুনতে গেলে আমাদের হৃদয়ে ভগবানকে ধারণ করতে হবে, তখন আস্তে আস্তে ভগবানকে বুঝতে পারবো। জয় শ্রী প্রভুপাদ কি, কুন্তী দেবী কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।